স্বাগতম সবাইকে পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশ আয়োজিত রেগুলার ম্যাচ ডে প্রোগ্রাম 92-48 সিজন 2020-21 এর 27তম এপিসোডে। জমে উঠেছে শেষ মুহূর্তের লড়াই, লা লিগার তিন কন্টেন্ডার অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মানে তিন দলের মধ্যে পয়েন্ট ব্যবধান এখন পর্যন্ত মাত্র 2 এবং অবস্থাটা এমন যে কোনো এক দল যদি কোনো ম্যাচে পয়েন্ট লুজ করে সেক্ষেত্রে হচ্ছে অপর 2 দলে লিগ জেতার সম্ভাবনা একরকম বলা যায় যে নিশ্চিত হয়ে যাচ্ছে। তো এখন মোটামুটি বলা যায় 3 দলের জন্য প্রত্যেকটা ম্যাচই ফাইনালের মতো। তো এরকমই এক ফাইনালে আজকে আমরা মুখোমুখি হতে যাচ্ছি রিয়াল বেটিসের, এবং এই ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য প্লাস আমাদের আগের ম্যাচগুলো, আমাদের স্কোয়াডের কারেন্ট সিচুয়েশন, আমাদের ইকোনমিক সিচুয়েশন, মোটামুটি এসব নিয়ে আলোচনা করার জন্য আজকে উপস্থিত হয়েছি আমি আহমদ আব্দুল্লাহ রিফাত, এবং আমার সাথে গেস্টদের মধ্যে উপস্থিত আছেন আহমেদ তাহমিদ এবং সাকিব মাহমুদ। কেমন আছেন সবাই?
আলহামদুলিল্লাহ।
হ্যাঁ ভাই, আছি, ভালোই আছি। কিন্তু ওই যে বললাম না একটু আগে যে প্রত্যেকটা ম্যাচই এখন ফাইনালের মতো, সেই জন্য অপোনেন্ট যতই মানে ইজি হোক না কেন, এখন অ্যাকচুয়ালি কাউকে সহজ ভাবে নেওয়ার কোনো স্কোপ নাই। তো সেই জন্য একটু প্রত্যেক ম্যাচের আগে নার্ভাস ফিল করি, যথারীতি আজকেও একটু নার্ভাসনেস এর মধ্যেই আছে এই মুহূর্তে বলা যায়। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে জিদান মানে অ্যাজ এ ম্যানেজার যতটা সাকসেসফুল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু ম্যানেজার জিদানের সবচেয়ে বেশি ডিফিট কিন্তু এই রিয়াল বেটিসের অ্যাগেনস্টে। তো সেই পার্সপেক্টিভ থেকেও আজকের ম্যাচটার দিকে একটু বিশেষভাবে নজর থাকবে, যেহেতু আমাদের স্কোয়াডের অবস্থা খুব খারাপ। এমনিতেই হচ্ছে ভালো স্কোয়াড নিয়েও জিদান বেটিসের কাছে বারবার পয়েন্ট হারিয়েছেন, তো আজকের ম্যাচে জিদান ট্যাকটিক্যালি ম্যাচটাকে কতটা বের করে নিয়ে আসতে পারেন সেটা একটা দেখার মতো বিষয় হবে। তো এনিওয়ে আমরা আজকের আলোচনায় চলে যাই। তো সাকিব, তোমাকে দিয়ে শুরু করি। আমাদের যদি সবগুলা ম্যাচ, পরবর্তী ম্যাচটা আমরা জিতিও, আমি যদি হচ্ছে একটু লা লিগার পয়েন্ট টেবিলটা দেখি, অ্যাথলেটিকো মাদ্রিদ যদিও আমাদের আমাদের সাথে হচ্ছে হেড টু হেড এর কারণে এই মুহূর্তে একটু পিছিয়ে আছে, মানে সমান পয়েন্টের কারণ পরেও অ্যাথলেটিকো মাদ্রিদ আমাদের চেয়ে পিছিয়ে আছে লিগ টেবিলে, কারণ হেড টু হেড আমাদের অবস্থানটা ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচও একটা খেলেছে কম, অপরদিকে বার্সেলোনাও আমাদের চেয়ে একটা ম্যাচ কম খেললেও, আমাদের চেয়ে 2 পয়েন্টে পিছিয়ে থাকলেও তারা আমাদের চেয়ে একটা ম্যাচ কম খেলেছে। কাজেই যদি তারা পরবর্তী সবগুলো ম্যাচ জিতে যায় ডেফিনেটলি তারা মাদ্রিদের উপরে থাকছে লিগ টেবিলে, সো অ্যাজ ফর অ্যাথলেটিকো। তো এরকম একটা সিচুয়েশনে এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের স্কোয়াড ডেপথ। যদিও আশার বিষয় হচ্ছে আজকে কারভাল ব্যাক করেছে, সম্ভবত হ্যাজার্ডকে আমরা মাঠে দেখতে পাবো, ভারানে ব্যাক করেছে কোভিড শেষ করে একটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে, কিন্তু এরপরেও কথা হচ্ছে যে আমাদের কিন্তু ইউসিএল প্রেশারও আছে যেটা আমাদের লিগের অপর দুই কম্পিটিটরের নাই। এইরকম সিচুয়েশনে লা লিগা নিয়ে তোমার আশা ভরসা কেমন?
ওয়েল, যতক্ষণ জিদান আছে আমাদের সাথে ততক্ষণ মানে আমরা সব যতগুলো টুর্নামেন্টেই আমরা অ্যালাইভ আছি সবগুলোর জন্যই ফাইট করব শেষ পর্যন্ত আনডাউটেডলি। আর জিদান যেহেতু বলেই দিছে যে যতগুলো ম্যাচ বাকি আছে সবগুলো আমাদের জন্য এখন ফাইনাল, এখানে আর মানে ছোট করে দেখার কিছু নাই যে আমাদের লিগ ম্যাচে আমরা আমাদের অপোনেন্ট বার্সেলোনা বা অ্যাথলেটিকো কি করতেছে তাদের দিকে দেখার আসলে খুব একটা সুযোগ নাই। তারা আমরা অবশ্যই হোপ করব যে হ্যাঁ তারা পয়েন্ট ড্রপ করুক, পাশাপাশি ডেফিনেটলি আমাদেরকে নিজেদের বাকি ম্যাচগুলো জিততে হবে, ওভাবেই খেলতে হবে। সো জিদান আই হোপ এইভাবেই অ্যাপ্রোচ করবে।
আচ্ছা, তাহমিদ ভাইয়ের বোধহয় কানেকশনে একটা প্রবলেম হচ্ছে। তাহমিদ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আগে কানেকশন সমস্যা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ তাহমিদ ভাই,
হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, আপনি কি
তো
শুনতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তো লিগ নিয়ে বলা যায় যে যে মানে সাকিব যেটা বললো, জিদান যতক্ষণ আছে ততক্ষণ আশাও আছে। আর এটা আমরা আশা করতে, আরেকটা আমাদের জন্য আশার বিষয় হচ্ছে যে আমাদের দুই কম্পিটিটর, তাদের মধ্যে একটা ম্যাচ আছে। তো সেই ম্যাচে কয়েকদিন আগে আমাদের ইকুয়েশন, আমরা চাচ্ছিলাম যে বার্সেলোনা যদি সামহাও জিতে যায় আমাদের জন্য সেটা খুবই ভালো হবে। সেক্ষেত্রে আমরা, যেহেতু আমাদের দুই লিগ কম্পিটিটরের সাথে আমরা হেড টু হেড এগিয়ে আছি, তো বার্সেলোনা আমাদের চির প্রতিদ্বন্দ্বী, বার্সেলোনার জয়টাই আমাদের এখানে কাম্য ছিল। কিন্তু আমাদের হেতাফের সাথে ড্রটা, এরপরে বলা যায় যে আমাদের অনেকটা খাদের কিনারায় ঠেলে দিয়েছে। এখন দুই দলের এক দলের জয়ও আমাদের কাম্য না, ড্র হলেই ভালো, কিন্তু ড্রটাও আমাদের জন্য সুইটেবল ফলাফল না, কারণ অ্যাথলেটিক আমাদের উপরে থাকবে। তো এইরকম, এবং তার উপরে হচ্ছে UCL, 3 দিন পরেই হচ্ছে আমাদের UCL এ ম্যাচ আছে। তো কনসিডারিং এভরিথিং, আমাদেরকে হচ্ছে পয়েন্টও পেতে হবে, আবার হচ্ছে আমাদের যেন চেলসির সাথে ম্যাচ যেন কেউ মিসিং না থাকে, সেই কথাও চিন্তা করতে হবে, আইদার ফর টায়ার্ডনেস অর ফর ইঞ্জুরি। তো এরকম সিচুয়েশনে আজকে জিদানের অ্যাপ্রোচটা কেমন হতে পারে বলে আপনার মনে হয়? স্কোয়াডটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি, সো আই গেস অ্যাপ্রোচটা বুঝতে বোধহয় সুবিধা হবে আপনার। আচ্ছা, আমি একটু আমি একটু হোল্ড করি, আমি দর্শকদেরকে আগে আজকে স্কোয়াডটা একটু বলে দিই। তো আজকে আমাদের স্কোয়াডে যেরকম গোলবারের নিচে অ্যাজ ইউজুয়াল কোর্তোয়া খেলছেন, আমাদের ডিফেন্স লাইনে অনেকদিন পরে কারভাল ব্যাক করেছেন, এবং আরেকটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হয়তো মেন্ডিকে একটু রেস্ট দেওয়ার জন্যই নাচোকে লেফট ব্যাকে খেলানো হচ্ছে। দুই সেন্টার ব্যাক হিসেবে আছেন রাফায়েল ওয়ারানে এবং এজার মিলিটাও। আমাদের মিডফিল্ডে আজকে আজকে আছেন লুকা মদ্রিচ, উনি দুইটা ম্যাচ হচ্ছে, সরি একটা ম্যাচ হচ্ছে একটু রেস্ট করে পরে আবার ব্যাক করলেন, লুকা মদ্রিচ, ক্যাসেমিরো এবং ইসকো। এবং আমাদের ফ্রন্ট থ্রিতে আছেন রদ্রিগো, বেনজেমা এবং মার্কো আসেন্সিও। তামিত ভাই,
জি আজকের ম্যাচের ভাইয়া অ্যাপ্রোচটা আমার হিসেবে অনেকটা মানে জিদান যে অ্যাপ্রোচটা নিচ্ছে সেটা ঠিকই আছে। কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমাদের মাত্র 3 দিন পরে সম্ভবত চেলসি ম্যাচটা আছে, তো এখানে হচ্ছে কি একটা মানে লা লিগার হচ্ছে কি সার্ভাইভালের একটা সিচুয়েশন চলে আসছে, প্লাস হচ্ছে কি আবার UCL এর ব্যাপারটাও চলে আসছে, প্লাস আমরা জানি যে আমাদের পুরো সিজন ধরে এতগুলো ইঞ্জুরি হয়েছে, কোভিড এনফোর্সড ব্রেক ছিল, তো সব মিলাই আজকের ম্যাচে যে স্কোয়াডটা ছিল ইসকোকে যে নামাবে সেটা মোটামুটি এক্সপেক্টেডই ছিল। কার্ভাহাল হয়তো পুরো ম্যাচটি খেলতে পারবে না, হয়তো ওড্রিওজোলাকে নামাবে, কারণ আমরা জানি যে চেলসি ম্যাচের জন্য কার্ভাহাল খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর হচ্ছে গিয়ে ভিনিসিয়াসকে রেস্ট দেওয়ার সিদ্ধান্তটা অবশ্যই খুবই ভালো ছিল, কারণ হচ্ছে গিয়ে চেলসি ম্যাচে ভিনিসিয়াসও স্টার্ট করবে বলে আমরা জানি, হ্যাজার্ড স্টার্ট করবে না আজকে, হয়তো রড্রিগোর জায়গায় পরে বা অ্যাসেন্সিওর জায়গায় পরে হয়তো আমরা হ্যাজার্ডকে কিছু মিনিটের জন্য হলো দেখতে পারবো। আর মডরিচও হয়তো সম্পূর্ণ ম্যাচটা খেলবে না আজকে, আমরা ব্ল্যাঙ্কো ছাড়াও আমরা হচ্ছে কি একাডেমির আরো কিছু প্লেয়ারকে দেখতে পারি, তবে ক্রুজ আজকে নামবে বলে আমার মনে হয়। আর আজকে ম্যাচটার জন্য জিদানের অ্যাপ্রোচ ঠিকই আছে, যেহেতু বেটিস নিজেদের শেষ 5 ম্যাচের মধ্যে 4টিতে ড্র করেছে এবং 1টিতে হেরেছে, তাই আমার মনে হয় আজকের ম্যাচে আমাদের জন্য খুব একটা কঠিন হবে না আর কি।
আচ্ছা, ব্লাঙ্কোর কথাটা যখন বললেনি, লাস্ট ম্যাচে ব্লাঙ্কোর পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করবে?
অসাধারণ ছিল ভাই। আমি ম্যানেজিং মাদ্রিদের একটি আর্টিকেলে পড়েছিলাম যে আমাদের ওখানে একটা একজন প্রশ্ন করেছিল আর কি, যে ক্যাস্টিয়ার কোন প্লেয়ার গুলোকে আপনি ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের হচ্ছে গিয়ে মেইন টিমে দেখতে পারবেন, তো পার্ক, ব্ল্যাঙ্কো, আরিবাস সবার কথাই বলেছে, চাষের কথাও বলেছে, কিন্তু ব্ল্যাঙ্কোর কথা বলেছে আর কি, যদি কোন একটা মানে একটা প্লেয়ারকে যদি আমার চুজ করতে হয় তাহলে অবশ্যই সেটা ব্ল্যাঙ্কোই হবে। এবং তার খেলাও আমাদেরকে বলে দিয়েছে, সেই গেটাফে ম্যাচে একটা একদম 90 মিনিটের কাছাকাছি সময় আমাদের ডিবক্স একটি,
আচ্ছা তাহমিদ ভাইয়ের বোধহয় আজকে একটু কানেকটিভিটি প্রবলেম
সুন্দর ট্যাকেল
হচ্ছে।
করেছিল, এরপরে গত ম্যাচ যেটা খেলো
আচ্ছা আমি
আচ্ছা
কিছু
আমরা,
বলি ব্ল্যাঙ্কোর খেলা নিয়ে। ব্ল্যাঙ্কো
হ্যাঁ
হচ্ছে
হ্যাঁ
গত ম্যাচে আর কি কয়েকটা
শোনা
ব্লাঙ্ক দিচ্ছে, আর ও যে পাস গুলো করছে এগুলো
হ্যালো,
দেখে অনেকেই পরে দেখলাম ম্যাচ শেষে অনেকেই ইভেন কমেন্টেটররাও জাবি আলোনসোর সাথে কম্পেয়ার করছে, যে হ্যাঁ মনে হচ্ছে যে
ইজ দ্য নেক্সট জাবি আলোনসো অথবা মাদ্রিদে জাবি আলোনসো ফিরে আসছে, এই টাইপের কিছু একটা। আর ব্ল্যাঙ্কো আসলে জিদান যখন মাদ্রিদের, মানে শুরু থেকেই তো আমরা ইনজুরি প্রবলেম এগুলোতে ভুগতেছি, অনেক ম্যাচেই ক্রুজ ছিল না, মজিদ ছিল না, আবার ফেদে ভালভার্দেও মাঝখানে ইনজুর ছিল, তো ওই টাইম গুলোতে অনেক সময় জিদান যখন আরিবাস, মার্টিন পার্ক এদেরকে কল করতেছিল, তখন দেখা যাচ্ছিল যে ম্যাক্সিমাম মাদ্রিদ ফ্যানরা বলতেছিল যে অ্যান্টোনিও ব্ল্যাঙ্কোকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না। তো অনেকেরই মনে এটা প্রশ্ন ছিল। আর জিদানও মানে এরকম একটা ইয়েতে দেখলাম যে জিদান বলছে, বলছিল যে ও হয়তো এখনো মাদ্রিদে ফার্স্ট টিমে খেলার জন্য প্রস্তুত না। আর এরপরে যেটা হলো যে গত ম্যাচে ব্ল্যাঙ্কো যে পারফরমেন্স করছে, জিদান পোস্ট ম্যাচ ইন্টারভিউতে বললো এটা যে মানে ব্ল্যাঙ্কো হ্যাজ মানে অ্যামেজিংলি সারপ্রাইজ মি, যে ও যে হুট করে এত ভালো পারফরমেন্স দিবে এটা আসলে জিদান নিজেও নিজেও কল্পনা করতে পারেনি।
রাইট, হ্যাঁ, আমি আমি এই বিষয়টা মেনশন করতে যাচ্ছিলাম যে আমি যদি হচ্ছে ওর পাসিং বা হচ্ছে ওর পজিশনিং সবগুলোকে যদি বাদ দিই, অ্যাপার্ট ফ্রম দিস, মানে দ্য কনফিডেন্স হি শোড ইটস অ্যাবসলুটলি অ্যাস্টনিশিং। মানে এই রকম মানে আর 19 বছর বয়সে একটা প্লেয়ার সে হচ্ছে মাঠে এমন ভাবে মানে এত কনফিডেন্স নিয়ে খেলছে যে অ্যাজ ইফ মানে হ্যাঁ মানে এত কনফিডেন্স নিয়ে খেলছে যে অ্যাজ ইফ সে এই ধরনের প্রেশার এবং এই ধরনের ম্যাচে অনেক বছর ধরে খেলে অভ্যস্ত। মানে এত কুল ভাবে হচ্ছে সে খেলছিল এবং মানে বলা যায় যে যেভাবে সে শুটিং গুলো করছিল বা পাস গুলো দিচ্ছিল, ইট ওয়াজ মানে ইট ফেল টু মি লাইক সে হয়তো 5-6 বছর ধরে মাদ্রিদের মেইন টিমে খেলে অভ্যস্ত। তো দ্যাটস
ম্যাচের শুরুর দিকে একটা লং শট নিছিল, বল
ডিফেন্ড করে
মানে হিউজ একটা রান নিয়ে লং শট নিছে, কমেন্টেটর বলতেছিল যে এই জায়গায় এভাবে কনফিডেন্টলি একটা শুট করার ব্যাপারটা এটা আসলে মানে অমায়িক বিষয় একটা।
এবং সেটা যে হচ্ছে খুব মানে খুব মানে বড় ডিস্টেন্সে যে হচ্ছে অফ দা টার্গেট ছিল তাও কিন্তু না, ভেরি ক্লোজ কিন্তু ছিল, সেই
অন দা টার্গেট ছিল, একদম টার্গেটে ছিল, মানে শুধু জাস্ট একটা স্লাইট ডিফ্লেকশনে বলটা বাইরে হয়ে গেছে,
বলটা বাইরে হয়ে চলে যায়। কারেক্ট, তো হোপফুলি উই আর গোইং টু সি অ্যানাদার বিগ থিং ফ্রম আওয়ার কাস্তিয়া, উই অলওয়েজ হোপ দ্য বেস্ট ফর হিম। তো আচ্ছা তাহমিদ ভাই, আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে আলাবা সাইনিং এর ব্যাপারে আমরা বেশ মানে এখন একটা স্ট্রং পজিশনে আছি বলা যায়, বাট একই সাথে আমরা আরেকটা রিউমারও শুনছি যে ভারানের সম্ভবত আর থাকছে না, যদিও এখনো সেটা রিলায়েবল সোর্স থেকে আসে না, বাট ইয়েস রিউমার কে কনসিডারেশনে একটু না নিলে আসলে পারাও যায় না। তো যদি, এবং আরেকটা সমস্যা হচ্ছে যে সার্জিও র‍্যামোসের সাথে কিন্তু এখনো মাদ্রিদ ম্যানেজমেন্ট কোনো এগ্রিমেন্টে পৌঁছাতে পারে নাই, এইরকম একটা সিচুয়েশন যে আমাদের এই মুহূর্তে স্টার্টিং 11-এ দুইজন সেন্টার ব্যাক দুজনই হয়তো নেক্সট সিজনে থাকবে না। তো এরপরে হচ্ছে আরেকটা আশার ব্যাপার হচ্ছে রাইজ অফ নাচো ফার্নান্দেজ, রাইজ অফ এরা মিলিতাও, এন্ড দেন হচ্ছে ইনক্লুশন অফ আলাবা। তো এই সিচুয়েশনটাকে আপনি কিভাবে দেখছেন?
আমি মনে করি যে ভারানের যাওয়াটা আমাদের জন্য একটা অনেক বড় শখ, কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে একটা ডিফেন্ডারের মানে প্রাইম হচ্ছে গিয়ে তার 28, ভারানের বয়স খুব সম্ভবত 28 বছর, তো ওর এই সময়টা হচ্ছে গিয়ে ও সবচেয়ে মানে ক্যারিয়ার সবচেয়ে ভালো ফর্মে থাকার কথা। তো এই এই অবস্থায় আসলে আলাবার সাইনিংটা আমার কাছে আসলে ভাইয়া একটু একটু আমার কাছে এই 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 ডিসিশনটা আমার কাছে একটু মানে আমি সাপোর্ট দিতে পারছি না, কারণ আমাদের মানে আমরা দেখছি যে আমাদের হচ্ছে কি রামোস হচ্ছে কি ক্যারিয়ারের যে শেষ একটা কন্ট্রাক্ট, সে একটা ভালো কন্ট্রাক্ট ডিজার্ভ করে, সে আমাদের ক্লাবে এত বছর ধরে খেলছে, তো এই এই আর হচ্ছে কি ভারান তো অবশ্যই একজন ওয়ার্ল্ড কাপ জিতার প্লেয়ার, তো তাকে সাইনিংটাকে পজিটিভলি দেখার আসলে কোনোভাবেই সুযোগ নেই। তো আলাবার সাইনিংটা আমার কাছে মনে হয়, তাও আবার আমরা জানি যে আলাবা হচ্ছে 12 মিলিয়ন পার ইয়ার, তো এই সাইনিংটা আমার কাছে এই মুহূর্তে এই ইকোনমিক সিচুয়েশনের মধ্যে আমার কাছে একটু মানে সন্দেহজনক লাগে বা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না।
মানে এক্স্যাক্টলি এই ইকোনমিক সিচুয়েশনের দোহাই দিয়ে যেখানে রামোস এর রিনিউয়াল নিয়ে হচ্ছে একটা ডিলেমার মধ্যে আছে মাদ্রিদ ম্যানেজমেন্ট, ভাস্কেজের ব্যাপারেও সম্ভবত কোনো এগ্রিমেন্টে শেষ পর্যন্ত পৌঁছানো যাবে না, তো এরকম সিচুয়েশনে আর তার চেয়ে বড় কথা হচ্ছে অন্য প্লেয়ারদেরকে পে কার্ড অফার করা হচ্ছে, তো এরকম সিচুয়েশনে 12 মিলিয়ন দিয়ে মানে যদি আলাবাকে সাইন করানো হয়, এটা অ্যাকচুয়ালি আমি জানি না, সম্ভবত একটা আনরেস্ট সিচুয়েশন ক্রিয়েট করবে মাদ্রিদের ম্যানেজমেন্টে ড্রেসিং রুমে। যাই হোক, তো আজকে আমরা আমাদের এই ইকোনমিক সিচুয়েশনটা নিয়ে আমরা একটু পরে আলোচনায় আসি, তার আগে আমরা আমাদের ম্যাচটা সম্পর্কে একটু যদি ডিসকাস করি, তো সেটা হচ্ছে রিয়াল বেটিস এর যদিও কারেন্ট ফর্ম খারাপ, আমি লাস্ট 4টা ম্যাচে সম্ভবত একটাও জয় নেই, 5টা ম্যাচে একটাও জয় নেই, 4টা সম্ভবত হার, একটা হচ্ছে ড্র, তো কিন্তু বিষয়টা হচ্ছে যে রিয়াল বেটিস এর এগেইনস্টে মাদ্রিদেরও রিসেন্ট পারফরমেন্স ভালো না। তো এইরকম সিচুয়েশনে যদি আমরা হচ্ছে আজকে বেটিসের স্কোয়াডটাকে একটু দেখি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে একজন একাডেমি প্লেয়ার রিয়াল বেটিসে খেলছে, সে হচ্ছে সার্জিও ক্যানালেস। তো একটা বিষয় হচ্ছে যে বেটিসের এই স্কোয়াডের এভারেজ এজটা কিন্তু অনেক বেশি, প্রায় বোধহয় 29+ যদি আমার ভুল না হয়। তো এইরকম একটা প্রতিপক্ষকে, এবং আরেক আমি যদি একটু স্কোয়াডটাকে বলি, সেটা হচ্ছে বোরহা ইগলেসিয়াস, সে স্ট্রাইকে খেলছে, তারপরে দিয়েগো লেনেস, সে খেলছে লেফট উইং এ, আর হোয়াকিন মোটামুটি বলা যায় একটা স্পেন লিজেন্ড, সে খেলছে রাইটে, মাঝখানে আমাদের সার্জিও ক্যানালেস, এবং ডিফেন্সে আছে হচ্ছে এমারসন আছে, মেন্ডি আছে, ভিক্টর রুইজ আছে, এবং আরেকজন আচ্ছা মিরান্ডা, হুয়ান মিরান্ডা। তো এই স্কোয়াড নিয়ে বেটিস আমাদের জন্য আজকে কতটা হুমকি হতে পারে? আমি অ্যাকচুয়ালি মানে ড্র বা হার কোনোটাকে মাথায় আনতে চাচ্ছি না। তো সাকিব তোমার কি মতামত বেটিসের এই
স্কোয়াড? বেটিসের স্কোয়াডে সব থেকে ভয়ঙ্কর লেভেলের যে প্লেয়ারটা সেটা হচ্ছে নাবিল ফেকির। তো এই জিনিসটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আর ওয়াকিন ডেফিনেটলি ওয়ান অফ দ্য লা লিগা লেজেন্ডস প্লাস রিয়াল বেটিস লেজেন্ডস। তো ওয়াকিনের দিকে একটু খেয়াল থাকবে যে ওয়াকিন আমাদের জন্য কিছু মানে ভয়ঙ্কর মুহূর্ত সৃষ্টি করতে পারে। তবে যতক্ষণ পর্যন্ত বেনজেমা টিমে আছে, আর লাস্ট ম্যাচের আমাদের যে পারফরমেন্সটা, এই মানে এই জিনিসটা আমাকে অনেক বেশি আর কি আশা দিছে যে হ্যাঁ, যতক্ষণ বেনজেমা আছে ততক্ষণ পর্যন্ত উই ক্যান মানে হোপ ফর এনিথিং।
আচ্ছা একটু বেনজেমা টপিকটাতেই আসি, যেটা হচ্ছে বেনজেমা যেভাবে রাইজ করলো রোনালদোর ডিপার্চারের পর, এটা নিয়ে এরপরে অ্যাকচুয়ালি মানে বেনজেমার ক্যালিবার নিয়ে আসলে মানে ডাউট করার কিছু নাই। মানে আগে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে বেনজেমার স্কোরিং নিয়ে আমাদের হয়তো অনেক আপত্তি ছিল, বাট বেনজেমা যদি টিমের মেইন স্কোরার হতে পারে, হোয়াট হি ক্যান বি হি অলরেডি প্রুভ। তো এই যে বেনজেমা ইম্প্যাক্টটা, ঠিক আছে, এটাকে হেতাফে ম্যাচের সাথে কাদিজ ম্যাচে বেনজেমা ইম্প্যাক্টটা অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় বেশি ট্রিগার করেছে বলে তোমার মনে হয় সাকিব?
ওয়েল, কাদিজের ম্যাচে, সরি, হেতাফের ম্যাচে আমরা ডেফিনেটলি বেনজেমাকে অনেক বেশি মিস করছি। মারিয়ানো শুরুতে একটা গোল দিছিল, আনফরচুনেটলি গোলটা আমাদের ডিসালো হয়ে যায় অফসাইডে। এরপর থেকে মানে মারিয়ানোকে আমি যেটা দেখি যে মারিয়ানোর মধ্যে অনেক বেশি অ্যাগ্রেশন আছে, তার মধ্যে মানে ওই ইচ্ছাটা আছে কিছু করার, কিন্তু সে মানে আলটিমেটলি করতে পারে না। সে যতই অ্যাগ্রেশন দেখাক মানে তার মধ্যে ওই ক্যাপাবিলিটিটা নাই যে মাদ্রিদের মতো টিমে একজন স্ট্রাইকার হয়ে খেলবে বা ক্যাপিটালাইজ করবে কিছু। তো এর পরের ম্যাচেই কাদিজের ম্যাচে যেটা হলো, বেনজেমা শুরুতে একটা গোল দিল, তার ফার্স্ট গোলটা আসছিল বেনজেমার অ্যাসিস্টে, সুন্দর একটা ক্রস করছিল যেখান থেকে অড্রিওজোলা গোল দিল। সো মানে মানে যে অড্রিওজোলার যে অবস্থা, অড্রিওজোলাকে পারফরমেন্সের কারণে জিদান মানে সে আমাদের সেকেন্ড রাইট ব্যাক হিসেবেই ছিল টিমে, তারপরে তাকে খেলায়নি, লুকাস বাস্কেসকে আমরা ইউজ করছি। তো সেই অড্রিওজোলাকে ভালো খেলাইছে, প্লাস হচ্ছে অড্রিওজোলার কাছ থেকে গোল আদায় করে নিছে। তো দিস ইজ সামথিং বেনজেমা ক্যান ডু। প্লাস এরপরে সে হচ্ছে টিমের সাথে তো রেগুলারলি কপ আপ সে করতেছেই, এরপরে সে পেনাল্টি থেকে একটা গোল দিল আর নিজে আর একটা গোল দিল, যেটা আমরা হচ্ছে পরে তিনটা গোল আমরা পাই। তো এই যে বেনজেমার যে এই ব্যাপারগুলো, যে টিম দুজন আর কি ইয়াংস্টার, এক সাইডে ভিনিসিয়াস আর এক সাইডে হচ্ছে অ্যাসেন্সিও, এদের সাথে একটা কম্বিনেশন ক্রিয়েট করে যে খেলাটা বেনজেমা করতেছে, দিস ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল।
আমি একটা লাস্ট ম্যাচের পরে হচ্ছে বেনজেমার হিট ম্যাপটা দেখছিলাম, মানে ইটস অ্যামেজিং, হি কভার্ড অলমোস্ট 70% অফ দ্য পিচ। মানে একটা টিমের নাম্বার 9 হয়ে এই রকম ওয়ার্ক রেট, মানে ইটস মানে আনবিলিভেবল। এবং আমার মনে হয় না যে আমি হচ্ছে
পাশাপাশি নেভার দ্য নাম্বার 9, যেটা সবাই বলে যে
সবাই যেটা বলে
আচ্ছা ওকে
দুইটা
ওকে
ফিউশন
ফাইন,
বলা যায়।
হ্যাঁ মানে অ্যাকচুয়ালি নাম্বার 9 নাম্বার 10 এর একটা ফিউশন, এবং মানে বেনজেমা ইজ ওয়ান অফ হিস কাইন্ড একরকম বলা যায়, কারণ কারেন্ট ওয়ার্ল্ডে আমার মনে হয় না যে এরকম নাম্বার 9 এবং নাম্বার 10 মিক্স একটা স্ট্রাইকার আর কোন টিমের আছে। ইভেন মানে আমি একটা কম্পারিজন দেখছিলাম ইয়ের সাথে, কাদিজের সাথে ম্যাচের, বেনজেমার হিটম্যাপ এবং ইয়ের সাথে ঘেতাফের সাথে ম্যাচে মেসির হিটম্যাপ। তো আমি মানে দুইটা দেখে খুবই অবাক হয়ে দেখলাম যে মেসির ব্যাপারে একটা সুনাম আছে যে সে নাকি পুরো মাঠ ধাপড়ে খেলে, মিডফিল্ড থেকে বল ক্যারি করে অ্যাটাকে নিয়ে যায়। ইহেন তার সে তার চাইও বলা যায় প্রায় ডাবল স্পেস কভার করেছে বেনজেমা একা। এবং মানে ইফ ইউ সি দা পাসিং ম্যাপস, মানে বেনজেমা এবং মেসির মধ্যে একটা ক্লিয়ার একটা দেখা যায়, একটা মার্জিন দেখা যায়। তো দিস ইজ ভেরি গুড টু সি, বাট আমার মনে হয় যে আমাদের মাদ্রিদ সেন্টার বেনজেমার অ্যাপ্রিসিয়েশনের ব্যাপারটা আরেকটু মানে সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ এত এরকম পারফরমেন্স করার পরও বেনজেমাকে যদি সেই প্রেসটা করা না হয় এটা অ্যাকচুয়ালি একটা প্লেয়ারের প্রতি ডিসরেসপেক্ট। তো যাই হোক আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই, সেটা একজন কমেন্ট করেছে রোনালদোর আরো ভালো রিপ্লেসমেন্ট ম্যানেজ করতে পারলো না মাদ্রিদ, দুঃখজনক। ভাই রোনালদোর অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট আপনি খুঁজলে আরো 200-300 বছর অপেক্ষা করতে হতে পারে। তো আমরা আশা করতেছি আপনি 200-300 বছর বেঁচে থাকেন, হয়তো আর একটা রোনালদো রিপ্লেসমেন্ট দেখতে পারবেন। আচ্ছা তানজিং একটা কমেন্ট করেছে, সেটা যে হাউ লং ইউ থিঙ্ক হ্যাজার্ড উইল স্টে ফিট দিস টাইম। কঠিন প্রশ্ন, মেবি আমি একসাথে করা যায়, সেটা যে ESL কি হবে। ভাই ESL হবে কি না এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদেরকে কোশ্চেন করে লাভ নাই। এই জিনিসটা দেখতেই পাচ্ছেন যে এটা নিয়ে কি পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে, হয়তো ভালো হয়তো খারাপ দুই দিকেই অ্যাকচুয়ালি মানে পয়েন্ট অফ ভিউ দেওয়া যায়। বাট আমরা এক্সপেক্ট করছি যে ইউসিএল যদি ESL হয় সেটা ডেফিনেটলি আমাদের ইকোনমিক কন্ডিশনের জন্য বেটার। আমি একটা জিনিস একটু অ্যাড করে রাখি যে কেন ESL এর ইকোনমিক সাপোর্টটা আমাদের দরকার ছিল, কারণ মাদ্রিদ স্পেনের একটা ল আছে, সেটা যে ক্লাবগুলো ডেসপাইট ফুটবল ক্লাব, হকি ক্লাব, বাস্কেটবল ক্লাব, এনিথিং, অবশ্যই সেটাকে পাবলিক প্রপার্টি হতে হবে। এটা সম্ভবত 1990 এরকম একটা ল পাস করা হয়েছিল। তো কিন্তু তার আগে থেকে 4টা ক্লাব লা লিগাতে তারা সোসিয়োদের মাধ্যমে তাতে ম্যানেজমেন্টটা সিলেকশন করতো, সেটা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ওসাসুনা এবং অ্যাথলেটিকো বিলবাও। তো তারা এই লটার থেকে একটু ওয়েভ পেয়েছে, বাট স্টিল তাদেরকে সোশিও কন্ট্রোল ওয়েটে কাজ চালাতে হয়। তো এখন এটা সমস্যা যেটা সেটা যে মানে রিয়াল মাদ্রিদ কিন্তু কখনো শেয়ার সেল করতে পারে না, শেয়ার কিন্তু সবসময় সোশিওদের হাতে থাকে, এবং রিয়াল মাদ্রিদ কখনোই রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এই টিম গুলা কখনোই লাইক কেউ একজন প্রচুর অয়েল মানি নিয়ে এসে ক্লাব কিনে নিবে, ইটস নট পসিবল ফর দিস ক্লাবস। তো সেই জন্য মানে আউট অফ নো হায়ার মানি জেনারেট করে ভালো ভালো প্লেয়ার কিনে ফেলবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মাদ্রিদের পক্ষে পসিবল না। মাদ্রিদকে স্পন্সর মানি বা টিকিট সেল মানি বা বিভিন্ন ধরনের টুর্নামেন্টের প্রাইস মানি বা বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট থেকে যে মানি সেটা দিয়ে কিন্তু মাদ্রিদকে চলতে হয়। বাট দ্য ফ্যাক্ট ইজ এই কোভিড সিচুয়েশনের মধ্যে আমাদের টিকিট সেল একেবারে বলা যায় কি ডেফিনেটলি রাউন্ড জিরো হয়ে গেছে। তারপরে বিভিন্ন অর্গানাইজেশন আর্থিক মন্দার কারণে আমাদের স্পন্সর মানি বা বিভিন্ন এগ্রিমেন্ট থেকে যে ইনকামটা হতো সেটা অনেকটা কমে গেছে। তো এইরকম সিচুয়েশনে অ্যাকচুয়ালি বিগ সাইনিং করার মাদ্রিদের পক্ষে একেবারেই অসম্ভব। তো এই সিচুয়েশনে ESL এর মতো একটা লিগ যেখানে লিগের প্রাইস মানি থেকে মাদ্রিদ একটা বড় অ্যামাউন্ট পেতে পারে, এরকম একটা লিগ অ্যাকচুয়ালি মাদ্রিদের জন্য ইভেন বার্সেলোনার জন্য দরকার ছিল। অ্যান্ড দিস ইজ হোয়াই দে আর স্টিল রিমেইনিং ইন দ্য সেম সাইড অফ দ্য ESL সাইড। তো এখন ESL হলে ডেফিনেটলি সেটা আমাদের জন্য ভালো, বাট একই সাথে এটাও ট্রু যে আমরা ইউসিএল এর সবচেয়ে প্রেস্টিজিয়াস ক্লাব রিয়াল মাদ্রিদ। তো ইউসিএল যদি রিয়াল মাদ্রিদ খেলতে না পারে এটা আমাদের জন্য যেরকম কষ্টদায়ক, সেরকম ভাবে বলা যায় এটা ইউসিএল এর জন্য অনেক বড় লস।
আসলে এখানে একটা অ্যাড করি, গত গত রাতে ফ্লোরেন্টিনো পেরেজের যে ইন্টারভিউটা ছিল এটার পরে যেটা মনে হয়েছে যে
সে যেটা বলছে যে যেহেতু ফ্যানরা চাচ্ছে যে হ্যাঁ ফিক্সড কোনো টিম থাকবে না, তো সেই ক্ষেত্রে আমরা ডোমেস্টিক লিগের টপ ফোর টিম নিয়ে আমরা করতে পারি, মানে এরকম একটা পরিকল্পনা চালাচ্ছে যে হ্যাঁ এরকম করেও নতুন ভাবে আবার প্রজেক্টটাকে শুরু করা যায়। তো এরকম যদি হয়, আমার যেটা মনে হয় এরকম হলে আর কোনো কমপ্লেন থাকার কোনো কথা না, কারণ ওই যেটা বলা হইতো যে হ্যাঁ ইউ হ্যাভ টু আর্ন ইট, তো ক্লাবরা আলটিমেটলি আর্ন করেই ESL খেলার যে সুযোগটা নিজেদের ক্রিয়েট করবে, প্লাস হচ্ছে আমার আমি লিগ থেকে প্রচুর পরিমাণে মানি জেনারেট করতে পারবো যেটা আমার ক্লাব পাবে, প্লাস অন্যান্য ক্লাব ছোট বড় যত ক্লাব আছে সবাই মোটামুটি পাচ্ছে, আর এটাতে আমার ক্লাব যেরকম বেনিফিশিয়াল হবে সাথে হচ্ছে যেগুলো ছোট ক্লাব আছে একটা আর কি ছোট ক্লাবদের জন্য একটা পোর্শন, একটা পেজ যেটা বলছে যে অনেক ইম্পর্টেন্ট একটা পোর্শন রাখা আছে যেটা আমরা ছোট যেগুলো ক্লাব ESL খেলবে না তাদের মধ্যে আমরা ডোনেশন দিব বা এই টাইপের কিছু একটা। তো বলতে গেলে ফাইন্যান্সিয়ালি সব দিক থেকে ফুটবলের জন্য এই জিনিসটা বেটার হচ্ছে, প্লাস হচ্ছে যেটা কম্পিটিশনের কথা যেটা বলা উচিত যে হ্যাঁ কম্পিটিশন ছাড়াই 12টা ক্লাব বা 15টা ক্লাব ফিক্স থাকতেছে, এই ব্যাপারটাও আর থাকতেছে না, আলটিমেটলি কম্পিটিশন করে আসতে হচ্ছে, প্লাস আমরা প্রচুর মানি জেনারেট করতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ডেফিনেটলি ESL মানে এটা অবশ্যই হওয়া উচিত, আর এরকম যদি হয় তাহলে ডেফিনেটলি এটা UCL এর যে জায়গাটা ঠিক UCL টাকে আমরা সাবস্টিটিউট হিসেবে দেখতে পারবো ESL কে, আর এরকম হলে ডেফিনেটলি রিয়াল মাদ্রিদ তো ESL এ থাকবেই, আর যদি সমহাউ ESL নাও হয় তারপরও আমার মনে হয় না যে রিয়াল মাদ্রিদ কে UCL থেকে বের করে দেওয়ার মতো বলি যে আসলে কারো থাকবে, বা যতই সে যাই হোক UEFA চ্যাম্পিয়ন্স লিগ ক্যাটাগরি যাই হোক এরকম কিছু করতে পারবে না, এখন পর্যন্ত এরকম কোন ল বা মানে লিগাল কোন এরকম পাইনি তারা যেটাতে রিয়াল মাদ্রিদকে তারা ডিসকোয়ালিফাই করে দিতে পারবে বা এটাকে।
এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পেরেস লাস্ট ইন্টারভিউতে যেটা বলেছিল সেটা হচ্ছে যে উই নিড অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্সি, মানে মানিক চেয়ে বড় কোশ্চেন হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি, লাইক অন দোজ ক্লাব মানে লাইক PSG কিংবা ম্যান সিটির মতো ক্লাব গুলো আউট অফ নো হায়ার যে মানি গুলো এনে হচ্ছে প্লেয়ার সাইনিং করিয়ে তারা এখন কুলিং ক্লাব হতে যাচ্ছে, এবং যেটার সাথে হচ্ছে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো ক্লাব গুলো মানে ডেসপাইট হ্যাভিং এ গ্রেট অ্যামাউন্ট অফ রেভিনিউ ফর দেয়ার পপুলারিটি এই অ্যামাউন্টটা হচ্ছে জেনারেট করতে পারছে না, লাইক ম্যান সিটি হচ্ছে যেভাবে FFP ভায়োলেশনের জন্য অ্যাকিউজড হলো আবার সেখান থেকে কিভাবে ছাড়াও পেল, মানে UEFA সেট তারা কোনো ফর খুঁজে পায়নি, আবার 10 মিলিয়ন ইউরো তাদেরকে পেনাল্টি দেওয়া হলো। তো যদি কোনো একটা টিমের যদি কোনো
মরিনহো একটা কথা বলছিল যে কেউ যদি কোনো ফর নাই করে তাহলে ফাইন কিছু নাই করে
আমার জানা মতে এর থেকে বেশি
কি বলে আপনার খেলাইফি আর মানসুর এরা হুট করে কোনখান থেকে কোথা থেকে টাকা নিয়ে এসে আর ইনভেস্ট করে এটা আসলে কেউই জানে না, ম্যানচেস্টার সিটি জাস্ট ডিফেন্ডারের উপরে অলমোস্ট 300 মিলিয়ন খরচ করে ফেলছে,
আইরনি হচ্ছে যে
নেইমার এমবাপ্পে দুইটা প্লেয়ার দিয়ে অলমোস্ট 400 মিলিয়ন প্লাস, তো
অবশ্যই
বোঝাই যাচ্ছে যে কি রকম মানে কত কি চলতেছে,
সামথিং ইজ নট কারেক্ট হিয়ার, মানে কিছু একটা ভেজাল আছে,
আবার ঘুরে ফিরে ইউরোপিয়ান ইয়ার প্রেসিডেন্ট হলো আবার খেলাইফি একদিন জায়গাটা যাচ্ছে যেটা নিল
রাইট। আচ্ছা আরেকটা কমেন্ট সেটা আমি তো নিয়ে নিই যে চেলসি রিগার্ডিং আওয়ার UCL ম্যাচ, চেলসি ওয়ান আ ম্যাচ এগেইনস্ট ওয়েস্ট হ্যাম হোয়ার ওয়ার্নার স্কোর, এনি থট তাহমিদ ভাই?
আমার মনে হয় যে ওয়ার্নার হচ্ছে কি মানে অনেকটা আমাদের বেনজেমার মতো, মানে সে হচ্ছে কি বিল্ডআপে অনেক বেশি হেল্প করে কিন্তু সে সরাসরি ডাইরেক্টলি কোনো থ্রেট পোজ করে না, অন্তত আমাদের ডিফেন্ডার গুলোর এগেনস্টে পারবে বলে আমার মনে হয় না, বিশেষ করে এই মুহূর্তে আমাদের মিলিটাও বাড়ান নাচু যে ফর্মে আছে আমার মনে হয় না যে ওয়ার্নার কিনে আমাদের খুব বেশি চিন্তা করা উচিত, তবে হ্যাঁ ওর ডিফেন্সের পিছনে যে রান গুলো নেয় সেগুলো একটু ট্র্যাকে রাখতে হবে আর কি, এটাই বলবো।
আচ্ছা একটা কমেন্ট আমাদের সবার এগেইনস্টে এসেছে যে রিফাত সাকিব এন্ড তাহমিদ নট গুড কমেন্টস অন রিয়াল মাদ্রিদ হিস্ট্রি ফ্রিডম ফাইটার্স প্লেইং ফুট, আচ্ছা হিস্ট্রি ফ্রিডম ফাইটার্স প্লেইং ফুটবল, ওকে বাই, আমি বুঝতে পারি না বাট আই থিঙ্ক ওটি হচ্ছে মানে ইকোনমিক রিজনটাকে মাথায় রেখে আমরা ESL যে সাপোর্টের কথাটা বলছি ওইটাকে সম্ভবত ডিজেক্টই করছেন। দেখেন ভাই আমরা অ্যাকচুয়ালি UCL রিয়াল মাদ্রিদ UCL না খেলুক এটা কিন্তু কখনোই চাই না, বাট কনকারেন্টলি আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে রিয়াল মাদ্রিদ কে ম্যান সিটি কিংবা পিএসজি এর মতো মানে আউট অফ নো হায়ার রেজ ইকোনমিক পাওয়ারের এগেনস্টে ফাইট করতে হচ্ছে। এখন কথা হচ্ছে, যদি ফাইট করতে হয় আপনাকে ডেফিনেটলি কোনো না কোনো সোর্স ম্যানেজ করতে হবে স্পেনের ল গুলোকে মাথায় রেখে, আর যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে ডেফিনেটলি যেই মানে কনফিউজিং ইস্যু গুলো আছে লাইক পিএসজি বা ম্যান সিটি এত খরচ করে কিভাবে এফএফপিতে পার পেয়ে যাচ্ছে এই বিষয়টা ট্রান্সপারেন্সি দরকার। সো আমরা কিন্তু সবগুলো কনসার্ন নিয়েই কথা বলছি যে আমাদের ডেফিনেটলি ট্রান্সপারেন্সি দরকার, অথবা যদি ট্রান্সপারেন্সি না থাকে ফেয়ার এনাফ তাহলে আমাদেরকে ইএসএল খেলার চান্স দিক, যদি সেটাও না দেয় তাহলে দ্যাট ইজ ডিসঅ্যাপয়েন্টিং।
এখানে আমি একটা কথা বলি, যেটা মানে মোস্ট অফ দ্য ফ্যান্স যেটা মনে করে মানে ইউসিএল নিয়ে যে আমাদের একটা সফট কর্নার যে আমাদের 13টা ইউসিএল আছে, ভাই আমাদের কি আসলে 13টা ইউসিএল আছে? ইউসিএল কিন্তু আমাদের 13টা না, আমাদের ইউরোপিয়ান ট্রফি আমাদের 13টা। তো আমরা এমন না যে ইউসিএল মানে ইউসিএল কেই আমাদের সবকিছু মানে সব দিয়ে দিতে হবে ইউসিএল ইউসিএল। তো আমরা ফার্স্টে যেটা হলো যে ইউরোপিয়ান যে এটা ইউরোপিয়ান কাপ ছিল যেটা ছিল এটা আমরা টানা 5 বার জিতলাম শুরুতে, এরপরে অনেকদিন চলে গেছে, তারপরে একটা চেঞ্জ আনা দরকার ছিল। হ্যাঁ, এরপরে একটা চেঞ্জ আনা দরকার ছিল, যার কারণে এটা চেঞ্জ আসার পর 1992 এ মোস্ট প্রবাবলি তাই না উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ 1992 এ এসে সেম জিনিসটাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ নামে রিফর্ম করা হলো। তো এটা এমন না যে আমরা ওই কম্পিটিশনটাকে বাদ দিছি, আমরা ওই ওখান থেকে আবার নতুন করে শুরু করছি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। আর মানে এখন 1992 থেকে এখন 2021, তো 2021 এ এসে এখন যেটা বলতেছে যে হ্যাঁ অনেক চেঞ্জ এখনো দরকার, 12টা ক্লাব যেখানে এগ্রি করছে যে হ্যাঁ ডেফিনেটলি এখানে কোনো একটা চেঞ্জ অবশ্যই দরকার, না হলে তো এত বড় বড় যে মাথাগুলো এরা তো আর মানে অযথা ফুটবলকে ধ্বংস করার জন্য কিছু চিন্তা করবে না। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে ডেফিনেটলি এরা ফুটবল নিয়েই ভাবছে। নাম্বার টু হচ্ছে ফুটবলের পাশাপাশি ক্লাব গুলো কিভাবে সার্ভাইভ করবে এটার একটা কোয়েশ্চেন আসছে। তো এটা দুটা মিলে একসাথে আমরা যদি দেখি উয়েফার যে ব্যাপারটা, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জেতার পরে যেই আমরা আমাদেরকে যেই ইয়েটা দেয় কি বলে প্রাইজ মানিটা দেয়, অথবা টোটাল টোটাল উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল টোটাল যে আর কি যে আমাদের যে ইয়েটা যে একটা পুরস্কার যেটা আমাদেরকে দেয় টোটাল মানিটা হচ্ছে ওদের যে ইনকামটা আসে এই ইনকামের অলমোস্ট 4-5% এই টাইপের কিছু একটা, ওরা অলমোস্ট 3-5 বিলিয়ন ইনকাম করতেছে নিজেরা ইউসিএল থেকে মানি জেনারেট হচ্ছে, অথচ ক্লাবরা
আমরা পাচ্ছি 211 বিলিয়ন চ্যাম্পিয়ন
মানে বিয়ারলি সামথিং। তো এই যে এতগুলো যে বাকি যে বিলিয়ন বিলিয়ন ইউরো যে তাদের কাছে রাখতেছে তারা যে নিজেদের পকেটে রাখতেছে এই ইউরো গুলো তারা কোথায় খরচ করতেছে? এমন না যে ছোট ক্লাবদেরকে খুব বেশি ডোনেশন দিচ্ছে এটাও না,
বড় বড় ক্লাবগুলো অনেক বেশি উন্নয়ন করছে সেটাও না,
আমরা যদি ইউরোপিয়ান সুপার লিগ শুরু করি দেখা যাবে যে আমরা পরের ইউরোপিয়ান সুপার লিগটা জিতলে আমাদের ওটা 14 নম্বর ইউরোপিয়ান সুপার লিগ হবে। তো আলটিমেটলি ওখান থেকেই কন্টিনিউ হচ্ছে।
আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইএসএল এর প্রথম দিকে আমরা যে কথাটা শুনেছি সেটা হচ্ছে যে মোটামুটি মানে বলা যায় ইউরোপিয়ান লেভেলে পুলিং যে সমস্ত ক্লাব আছে ওদের একটা ফিক্সড স্লট থাকবে ইএসএল এ, তো সেটা নিয়ে হচ্ছে প্রচুর জলগোলা হলো। দেন আমরা শুনলাম যে চ্যাম্পিয়ন্স লিগের রিফরমেশন আসছে এবং সেখানে কি হবে ইউরোপিয়ান লেভেলে কোএফিসিয়েন্টের বেসিসে কিছু টিমকে হচ্ছে একটা ওয়াইল্ড কার্ড স্লট দেওয়া হবে। এখন কোশ্চেন হচ্ছে যে মানে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দোজ পপুলার টিম are directly in the ESL and those popular teams are directly in UCL regarding their coefficient. Like jodi ami madrid er kotha boli
madrid e jeta bola chilo je they have to earn it jeta bola chilo je they have to earn it ekta yete dekhlam je manchester united jodi 6th hoy west ham er moto ekta team jodi 5th hoy tar poro dekha jabe west ham europa league e jacche ar manchester united ucl so ekhane earn kemne kora holo definitely west ham was better than manchester united jodi tara fifth e thake
definitely
tahole eta ekta injustice holo na tader upore
definitely
contradictory kotha barta contradictory
amra barta contradictory shetai je jara hocche esl er karone hocche choto club gula jara earn mane football khele ucl e aste jay taderke bonchito kora hocche ei kotha ta bolche then how do you support the new proposed format of UCL? Like, absolutely no meaning of supporting this.
আমার হচ্ছে কি ভাই, টেবিলটা আমি ঠিক বুঝলাম না যে একটা 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 গ্রুপের ভিতরে 36টা টিম থাকবে, কিন্তু একটা টিম খেলবে 10 জনের ভিতরে, তো পুরো মানে অনেক অনেক কমপ্লেক্স করে ফেলছে আর কি। মানে বর্তমানে টুর্নামেন্টের যে আবেদন আছে আমি বলবো সেটাও অনেক অনেকখানি কমে যেতে পারে যদি ওরা 2024-25 থেকে নতুন ফরম্যাটে শুরু করে আর কি।
কারেক্ট। আচ্ছা, একটা ট্রান্সফার নিয়ে কোশ্চেন, যদিও আমি আজকে ট্রান্সফার নিয়ে ডিসকাস করতে যাচ্ছিলাম না, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্য রিপ্লেসমেন্ট অফ আওয়ার মিডফিল্ড ইন নিয়ার ফিউচার, বিকজ ক্রুজ, ক্যাসেমিরো অ্যান্ড মডরিচ আর গেটিং ওল্ডার। মানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আস, কারণ আমাদের মিডফিল্ড নিয়ে আমরা যতই অবসেসড হই না কেন, মানে দে আর পারফর্মিং লাইক সামথিং আউট অফ আর্ট, কিন্তু এটাও ট্রু যে তাদের যদি আমরা রিপ্লেসমেন্টকে খুব দ্রুত বের করতে না পারি, একটা সাডেন মোমেন্টে যখন তারা রিটায়ার করবে হঠাৎ করে মাদ্রিদকে মনে হবে একটা মিড টেবিল টিম, কারণ মাদ্রিদের এই সিজনে প্রথম দিকে অ্যাটাকের যে অবস্থা ছিল এবং ওই সময় কিন্তু মানে মদ্রিজ এবং ক্রুজ কিন্তু এই লেভেলে পারফর্ম করছিল না, তখন মাদ্রিদের একটা হতশ্রী চেহারা আমরা দেখতে পাচ্ছিলাম, বাট সাডেনলি মদ্রিজ অ্যান্ড ক্রুজ স্টার্টেড টু প্লে লাইক সামথিং এক্সেপশনাল এবং মাদ্রিদকে মনে হলো যে দে ফাউন্ড দেমসেলভস ব্যাক। সো অ্যাকচুয়ালি আমাদের বলা যায় যে বেনজেমার এই কারেন্ট ফর্ম, মাদ্রিদের কারেন্ট ফর্মের পিছনে মূল মূল কিটা ছিল হচ্ছে ক্রুজ মদ্রিজের এই অবিশ্বাস্য পারফরমেন্স। সো এটাকে যদি আমরা সরিয়ে ফেলি টিম থেকে, আমরা কিন্তু ছিলাম মিডিয়োকর টিম। সো এই এই সিচুয়েশনে কারেন্ট মানে মার্কেটে ও এই দুইজনের রিপ্লেসমেন্ট বা এই তিনজনের রিপ্লেসমেন্ট কারা হতে পারে, কোশ্চেনটা দুইজনের জন্য। তাহমিদ ভাই, আপনি আপনাকে দিয়ে শুরু করি।
আমার মনে হয় এক্ষেত্রে আমাদের ওডেগার্ড থাকবে কিনা সেটা আমাদের জন্য খুবই কি একটা ফ্যাক্টর, কারণ ওডেগার্ড যদি থাকে আমার মনে হয় মডরিচের রিপ্লেসমেন্ট ওডেগার্ড হতে পারে, কারণ সে তার সবগুলো কোয়ালিটি আছে রিয়াল মাদ্রিদের সাকসেস করার। শুধু আমরা জানি যে রিয়াল মাদ্রিদের সাকসেসফুল হওয়ার সাকসেসফুল একটা ক্যারিয়ারের জন্য আলটিমেট কোয়ালিটি হচ্ছে পেশেন্ট, তো এই দিক থেকে আমি বলবো যে ওডেগার্ডের কিছুটা ঘাটতি রয়েছে, তো সে যদি সেই দিক থেকে সে এই ঘাটতিটুকু যদি পূরণ করে তাহলে আমার মনে হয় যে মডরিচের রিপ্লেসমেন্টটা হয়ে যাবে। কিন্তু ক্রুজের রিপ্লেসমেন্ট আমি আসলে আমি বলতে পারছি না, সেটা হচ্ছে ভেলভার্দে। আর আমাদের জানি আমরা জানি যে আমাদের ফেডে ভেলভার্দে খুবই চমৎকার একজন প্লেয়ার, বক্স টু বক্স এবং খুবই ভার্সেটাইল, অনেক পজিশনে খেলতে পারে, সে আমাদেরকে আশা দিচ্ছে, আবার আমাদের ব্লাঙ্কো আশা দিচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে অবশ্যই আমাদেরকে দু এক সিজনের মধ্যে আমাদেরকে একজন প্লেয়ার অবশ্যই কিনা লাগবে, কারণ ক্রুজের আমার আসলে ক্রুজের কোনো রিপ্লেসমেন্ট হয় না যেটা, এবং এই সিজনে সে যেমনটা খেলছে আমরা অনেকে দাবি করছি যে যদি সে জার্মানির হয়ে কিছু জিততে পারে তাহলে হয়তো ব্যালন ডিও পেতে পারে।
আচ্ছা সাকিব, আচ্ছা সাকিব বোধহয় কোনো কানেকশন প্রবলেমে ভুগছে। আচ্ছা, আমি যদি আমার মতামতটা একটু বলি, সেটা হচ্ছে যে আপনি ক্রুজ বা মদরিচের মতো হয়তো বা পাসিং ভালো হয়তো বা ভীষণ ভালো এরকম প্লেয়ার সামহাও খুঁজে পেতেও পারেন, কিন্তু যেটা পাবেন না সেটা হচ্ছে ক্রুজ এবং মদরিচের এই ঠান্ডা ব্রেনটা। মানে এটা হচ্ছে মানে হয়তো ওডেগার্ড অনেক ভীষণেরই পাস দেয়, ইটস ট্রু, কিন্তু কথা হচ্ছে খেলার মোমেন্টামটাকে ক্রুজ বা মদরিচ যেভাবে কন্ট্রোল করে এবং প্রয়োজন বোধে চেঞ্জ করে ফেলে, দিস ইজ এক্সেপশনাল। মানে এই দুজনকে বলা যায় একরকম মাঠে দাঁড়িয়ে থাকা দুইটা কোচ। লাইক আপনি যদি হচ্ছে পিএসজির সাথে আমাদের গত সিজনের ইউসিএল এর ফার্স্ট ম্যাচটা যদি মনে করেন, যে পিএসজি যখন প্রথম দিকে ভীষণ প্রেস করছিল, মানে হঠাৎ করে হচ্ছে ক্রুজ মদরিচ খেলাটাকে স্লো করে দিল এবং তারপরে হচ্ছে বলা যায় পুরো ম্যাচের মোমেন্টামটা আস্তে আস্তে রিয়াল মাদ্রিদের হাতে চলে আসলো। তো এইরকম মানে নিজের স্কিল ছাড়াও কিছু ডিসিসিভ মোমেন্ট, যে জিনিসটা হচ্ছে ক্রুজ বা মদরিচের ঠান্ডা মাথা থেকে বের হয়ে আসে, এই জিনিসটা হচ্ছে আপনি সহজে সবার কাছে খুঁজে পাবেন না। বা আমি যদি এই সিজনের কথাও বলি, এই সিজনে হচ্ছে ইন্টার মিলানের সাথে সরি মনশেনগ্লাডবাখের সাথে ফার্স্ট লেগে, সেখানেও কিন্তু মদরিচ নামার পর হঠাৎ করে কিন্তু মাদ্রিদের হাতে মোমেন্টামটা চলে আসলো এবং যেই মাদ্রিদ বলটা হোল্ড করা শুরু করলো অমনি বলা গেল যে মনশেনগ্লাডবাখ 2-0 থেকে আমরা 2-2 লাস্ট মোমেন্টে 2-2 হচ্ছে আমরা একটা ড্র নিয়ে ব্যাক করলাম। সো আপনি হচ্ছে হয়তো হ্যাঁ ওডেগার্ড একটা বিকল্প হতে পারে মদরিচের, কিন্তু এখন যদি আরেকজন স্প্যানিশ সেন্সেশন ফ্যাবিও রুইজের কথা যদি আমি বলি, কাইন্ড অফ সেও একটা রিপ্লেসমেন্ট হতে পারে মদরিচের, কিন্তু কথা হচ্ছে যে মানে ক্রুজের বিকল্প হয়তো ভালভার্দে হতে পারে বা আমাদের ব্লাঙ্কো হতে পারে কিংবা মানে আমাদের কাসিয়াতে আরো বেশ কয়েকজন প্রমিসিং মিডফিল্ডারের নাম শোনা যাচ্ছে, তারা কেউ একজন হতে পারে, কিন্তু এই লেভেলের গেম কন্ট্রোল আপনি বল কন্ট্রোলটা পেতে পারেন, বাট গেম কন্ট্রোলটা আসলে মানে আদৌ পসিবল কিনা আই ডোন্ট থিংক সো। আর ক্যাজেমিরোর একটা বিষয় কি, মানে ক্যাজেমিরোর এক ব্যাপারে আমি এক জায়গায় পড়েছিলাম, সেটা হচ্ছে যে ক্যাজেমিরো এমন একজন মিডফিল্ডার যে অ্যাকচুয়ালি বিলং করে হচ্ছে 2003-04 বা হচ্ছে নাই মানে নাই 21st century ঠিক আগের 3-4 বছরের পিরিয়ডটায়, যার কিনা হচ্ছে ডিফেন্সিভ ক্ষমতা আউটস্ট্যান্ডিং লেভেলের ভালো, কিন্তু বল ডিস্ট্রিবিউশনটা হয়তো বা খারাপ। তো যেটা আমরা দেখেছিলাম যে 2005-06 পর থেকে হচ্ছে সিডিএম দের বল ডিস্ট্রিবিউশনটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছিল, যেহেতু আমরা মানে বিল্ড ফ্রম দা ব্যাক কনসেপ্টটার দিকে আস্তে আস্তে ফুটবল মুভ করছিল। তো ক্যাজেমিরো কিন্তু আসলে সেই টাইপের প্লেয়ার না, রাদার ইউ ক্যান কম্পেয়ার হিম উইথ ক্লদ মেকেলেলে। মেকেলেলে যদি হচ্ছে বল কন্ট্রোল আপনি দেখেন, মানে বল কন্ট্রোল দিয়ে বিচার করলে মেকেলেলে মানে যথেষ্ট উইক একজন মিডফিল্ডার, বাট ইফ ইউ সি মানে মেকেলেলে যেভাবে হচ্ছে অপোনেন্টের পাসিং লেন গুলোকে কাট করতো কিংবা যেভাবে হচ্ছে তাদের অ্যাটাক গুলোকে ডিস্ট্রয় করতো, দ্যাট ওয়াজ এক্সেপশনাল। এবং যেই কারণে জিদানের মতো লোক কিন্তু 2006 ওয়ার্ল্ড কাপের আগে রেমন্ড রেমেনকে একরকম শর্ত দিয়েছিল যে যদি মেকেলেলে খেলে আমি তোমার টিমে খেলবো, আদারওয়াইজ আই এম নট পার্টিসিপেটিং ইন দ্য ওয়ার্ল্ড কাপ। সো মানে ক্যাজেমিরো অ্যাকচুয়ালি আমার মনে হয় মানে ওই টুডে অর টুমোরো ক্যাসেমিরোর নামটাও মিকেলের লেভেলে উচ্চারণ করা হবে, বাট হয়তো এই মুহূর্তে কামাভিঙ্গা বয়স কম, প্রমিসিং প্লেয়ার, ইন ফিউচারে হয়তো বা রিপ্লেসমেন্ট হতে পারে, বাট ক্যাসেমিরোর রিপ্লেসমেন্ট আসলে সহজে পাওয়া যাবে কিনা আই এম নট শিওর অ্যাবাউট দিস। সাকিব, তুমি অনেকক্ষণ ডিসকানেক্টেড ছিল, বাট আনফরচুনেট কোশ্চেন গুলো নিয়ে তোমার কাছে আসতে পারছি না, টাইম প্রায় শেষ, আমরা প্রেডিকশনের দিকে চলে যাই। তো আজকের ম্যাচ নিয়ে কার প্রেডিকশন কি তামিদ ভাই?
আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ 2-0 রিয়াল বেটিস, অর্থাৎ রিয়াল মাদ্রিদ 2-0 করে জিতবে বলে ধারণা করছি আমি।
আচ্ছা সাকিব, সাকিব আজকে বারবার সমস্যা হচ্ছে। আচ্ছা আমি যদি আমার মতামত বলি, আজকে আমারও মতামত যে মাদ্রিদ আজকে 2-0 তে জিতে যাচ্ছে। সো আরেকজন রুবায়েত ভাই হচ্ছে উনি মতামত দিয়েছেন 3-1 ফর রিয়াল মাদ্রিদ। আচ্ছা আর আরেকজন কমেন্ট করেছেন যে আমরা হারতে যাচ্ছি, আই এম নট শিওর আমরা হারতে যাচ্ছি কিনা, বাট আমি আমি অ্যাকচুয়ালি আজকে অপটিমিস্টিক। আচ্ছা
আমি একটা কথা বলে শেষ করতে চাই, যারা হচ্ছে গিয়ে ইউসিএল খেলা নিয়ে অনেক সংশয়ের মধ্যে আছে তাদেরকে আমি বলতে চাই, যেমন ভাবে মানে সালমান খান ছাড়া বলিউডের ঈদ জমে না, তেমনি ভাবে রিয়াল মাদ্রিদ ছাড়া আসলে ইউসিএল কখনোই জমবে না। তো আপনারা যারা এই শঙ্কার মধ্যে আছেন যে রিয়াল মাদ্রিদ ইউসিএল খেলবে না, সেই চিন্তা আপনাদের মাথা থেকে ছেড়ে ফেলেন, আমরা অবশ্যই ইউসিএল খেলবো, ইউসিএল আমাদের জায়গা, আমাদেরকে ছাড়া ইউসিএল এর যেই গৌরব যেই মর্যাদাটা আছে সেটা থাকবে না।
ভাই গৌরব মর্যাদা সব আলোচনা বাদ, আমি যদি মানে ইউএফএ কিংবা ফিফার ব্যাপারটা দেখি, দে অনলি নো অ্যাবাউট, দে স্মেল অনলি মানি। তো আপনি যদি মানি কন্টেক্সট থেকে হিসাব করেন, রিয়াল মাদ্রিদ ছাড়া ইউসিএল এর হয়তো রেভিনিউ 30% মিনিমাম কমে যাবে, কারণ রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা বা ম্যানিউর মতো ম্যানিউ যে ফ্যান, ম্যানিউ তো এখন নাই ইউসিএল একরকম, যাই হোক, তো এই টিমগুলো যে ফ্যান বেজ আছে এবং তারা যদি ইউসিএল না দেখে মানে দে উইল ফেস এ ড্রাস্টিক্যাল ফল ইন দেয়ার রেভিনিউ। সো অ্যাপার্ট ফ্রম দ্য গ্লোরি কনসেপ্ট, মানি কনসেপ্টের কথা যদি মানে মানি ইজ দ্য বিগেস্ট গড, তো এই কন্টেস্ট থেকে অ্যাকচুয়ালি মানে ইউএফএ কখনোই ইউসিএল থেকে রিয়াল মাদ্রিদকে ব্যান দিবে না। আর বিশেষ করে হচ্ছে আরেকটা বিষয় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে রিসেন্টলি দেখলাম সেটা হচ্ছে তেবাস যেটা একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে ইউসিএল খেলতে যে টিমগুলা বাধ্য তাও কিন্তু না, এই ইউসিএল এ খেলার যে কন্ট্রাক্টটা সেটা কিন্তু ইয়ার বাই ইয়ার সাইন হয়। সো যদি ইউসিএল ইউসিএল যদি সেই সাহসটা করে, সেই মানে অডাসিটিটা দেখায় যে হ্যাঁ ঠিক আছে আমরা এইরকম পুলিং ক্লাবগুলোকে ছাড়াই ইউসিএল খেলে ফেলবো, দেন দে আর মানে ওয়েলকাম টু গো ফর ইট। ইএসএল খেললে মানে মাদ্রিদের ফ্যানের এত অভাব পড়ে নাই যে ইউসিএল না দেখলে মাদ্রিদ ফ্যান থাকবে না। তো স্টিল ডেফিনেটলি মাদ্রিদ ইউরোপিয়ান ইউরোপের অন্য সবগুলো ক্লাবের মতো ইউসিএল খেলুক এটা আমরা প্রত্যাশা করি, বাট মাদ্রিদকে এত ছোট করে দেখাটা অ্যাকচুয়ালি উয়েফার বোকামিই হবে। তো এনিওয়ে নাইস কনভারসেশন উইথ ইউ তাহমিদ ভাই, আর সাকিবকে অ্যাকচুয়ালি বিদায় বলা যাচ্ছে না কারণ সেই মুহূর্তে নাই। যাই হোক থ্যাংক ইউ তাহমিদ ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you everyone. গুড বাই ফর নাও, আলামাদ্রিদ।
আলামাদ্রিদ।